السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
যাদের চোখ পর্দাবৃত থাকে, যারা সিদ্ধান্ত করে রেখেছে যে আমরা মানব না, তারা ঐশী সমর্থনও তাদের চোখে পড়ে না, আর নিদর্শনাবলীও তাদের চোখে পড়ে না। নবীদের অস্বীকারী এবং অমান্যকারীদের চিরাচরিতভাবে এই রীতি চলে আসছে যে তারা নিদর্শনাবলী দেখেও এটি বলে যে আমাদের নিদর্শন দেখাও। তাদের সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মোহর মেরে দেন, তারা আর সত্য বুঝতেই পারে না। অনেক সময় নবীর সমর্থনে আল্লাহ তাআলা তাদেরকে এই শিক্ষণীয় নিদর্শনে পরিণত করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বিরোধীরা দেখা সত্ত্বেও হটকারিতার কারণে কোন নিদর্শন তারা দেখে না, বা তারা চোখ ফিরিয়ে নিত। এরপর এমন অনেক আয়মাতুল কুফর অর্থাৎ কাফেরদের যারা সর্দার, তাদের অনেকেই নিদর্শনে পরিণত হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের দাবির সমর্থনে আল্লাহর অনেক নিদর্শনের কথা বলেছেন যে এই নিদর্শন পূর্ণতা লাভ করেছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের নিদর্শনাবলীর কথা বলেছেন যে তিনি এটি বলেছেন, এসব ভবিষ্যৎবাণী করেছেন যা পূর্ণতা লাভ করেছে। কিন্তু এসব ধর্মীয় নেতারা হোতারা নিজেরাও মানেনি আর মানুষকেও পথভ্রষ্ট করেছে এবং পথভ্রষ্ট করার ধারা অব্যাহত রেখেছে। এসব নিদর্শনের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম জামাতের সত্যতার পক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন নিদর্শনের কথা উল্লেখ করেছেন। তিনি যেসব নিদর্শনাবলীর কথা বলেছেন তা আলোচনা করতে গিয়ে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবকে নিদর্শনী আখ্যা দিয়েছেন। তিনি এর কতকের কথা উল্লেখ করেছেন, সেগুলোর একটি হল চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন। চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন তিনি বলেন, যতদিন এই নিদর্শন পূর্ণতা লাভ করেনি মৌলবীরা কাঁদত, কেঁদে কেঁদে তারা এই হাদিস পাঠ করতো। আর নিদর্শন যখন পূর্ণতা লাভ করে, যা কেবল একবার নয় দুবার পূর্ণতা লাভ করেছে এদেশে, অর্থাৎ ভারতবর্ষে একবার পূর্ণ হয়েছে, দ্বিতীয়বার আমেরিকায়। এই পূর্ণতার পর এরাই যারা নিদর্শন দাবি করত, তারা মুখ ফিরিয়ে নেই, নিদর্শনকে অস্বীকার করেনি। নিদর্শন তো প্রকাশ পেয়ে গেছে, কিন্তু তারা হটকারিতা এবং নাছোড় মনোবৃত্তি তাদের পথে বাধ সাধে। তিনি বলেন, আমার এক বন্ধু বলেছেন, এ নিদর্শন পূর্ণতা লাভ করার পর এক মৌলবী, যার নাম হলো গোলাম মুর্তজা, চন্দ্রগ্রহণের সময় তার রানে হাত পিটিয়ে, অর্থাৎ দুঃখ এবং বেদনা প্রকাশ করতে গিয়ে বলে যে এখন পৃথিবী পদভ্রষ্ট হয়ে যাবে, পৃথিবীর মানুষ এখন পদভ্রষ্ট হয়ে যায়। তিনি বলেন যে দেখো, সে কি খোদার চেয়ে বেশি পৃথিবীর হিতাকাঙ্ক্ষী ছিল? অনুরূপভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সমর্থনে প্লেগের নিদর্শন প্রকাশিত হয়েছে, হালকাটার ভবিষ্যৎবাণী রয়েছে, কোরআনে নতুন জনবসতি আবিষ্কৃত হওয়ার সংবাদ রয়েছে, পাহাড় বিদীর্ণ করার সংবাদ রয়েছে, বই পুস্তক এবং নতুন পত্রিকা সাময়িকী, নতুন বাহন কথা তিনি বলেছেন। এক কথা, বহু নিদর্শনের কথা তিনি উল্লেখ করেছেন, যার সংবাদ কোরআন শরীফেও রয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই সংবাদ দিয়েছেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ আল্লাহর নিদর্শনাবলী এবং ওশির সমর্থন দেখার পরিবর্তে মসীহ মওউদের বিরুদ্ধে আপত্তি করে, এমন ইতর এবং বাজে আপত্তি করে যা হাস্যস্কর। তিনি বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিদর্শন উপর্যুপরি নিদর্শন দেখিয়েছেন। কিছু মানুষ এমন আসে যারা এসে বলে যে তার পাগড়ি বাঁকা, ইনি কিভাবে মসীহ মওউদ হতে পারেন, এমন আপত্তি করে। তিনি নিদর্শনের পর নিদর্শন দেখিয়েছেন, কিন্তু কিছু এমন মানুষ কাদিয়ান আসে যারা বলে যে এ ব্যক্তি সঠিকভাবে কাফ উচ্চারণ করতে পারে না, ইনি কিভাবে মসীহ মওউদ হলেন। তিনি আয়াতের পর আয়াত দেখিয়েছেন, কিন্তু এমন মানুষও এসেছে যারা বলেছে ইনি স্ত্রীর জন্য অলংকার বানিয়েছেন, ইনি বাদামের তেল ব্যবহার করেন, তাকে আমরা কিভাবে মানতে পারি। এ ছিল এদের আপত্তি। তিনি আরো বলেন যে আল্লাহর নিদর্শনাবলী দেখে চোখ বন্ধ করো না, মুখ ফিরিয়ে নিও না। অনেকেই হযরত মসীহ মওউদের কাছে এসে বলতো যে কোনো নিদর্শন দেখান। তিনি বলতেন, পূর্বের নিদর্শনাবলীকে কতটা কাজে লাগিয়েছ যে এখন আরো নিদর্শন দাবি করছ, এতো পূর্বে সহস্র সহস্র নিদর্শন থেকে যেখানে ফায়দা ওঠাওনি, অন্য কোনো নিদর্শন দেখে কিভাবে লাভবান হতে পারো। তেমন মানুষ সবসময় বঞ্চনের শিকার হয়, বঞ্চিতই থাকে। এমন এক অসাধারণ নিদর্শন যা প্রতিদিন পূর্ণতা লাভ করে, তা উল্লেখ করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, বারাইনে আহমদিয়া পুস্তকে আল্লাহ তাআলা আমাকে একটি দোয়া শিখিয়েছেন, অর্থাৎ ইলহাম হিসেবে আল্লাহ তাআলা বলেন, রাব্বে লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আল্লাহ, আমাকে নিঃসঙ্গ পরিত্যাগ করো না, আর এক জামাতে আমাকে পরিণত করো। তিনি নিজে এই অনুবাদ করেছেন। অন্যত্র বলেন যে ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমীক, চতুর্দিক থেকে তোমার জন্য অর্থ ও সাজ সরঞ্জাম যা অতিথিদের জন্য আবশ্যক আল্লাহ তাআলা স্বয়ং সরবরাহ করবেন। আর সকল দিক থেকে তা তোমার কাছে আসবে। তিনি আরো বলেন, ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, সকল পথ এবং সকল দিক থেকে তোমার কাছে অতিথিরা আসবেন। তিনি বলেন, এটি 26 বছর পূর্বের ভবিষ্যৎবাণী, যখন বারাহিনে আহমদিয়া লিখেছেন, যা আজ পর্যন্ত মহিমার সাথে পূর্ণতা লাভ করছে। এটি জামাতের উন্নতির সংক্রান্ত ভবিষ্যৎবাণী। আমরা দেখছি যে ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত বড় মহিমার সাথে পূর্ণ হচ্ছে। তার জামাতের প্রতিদিন প্রতিনিয়ত উন্নতি করা, অর্থনৈতিক কোরবানির ক্ষেত্রে মানুষের উন্নতি করা, এটি তার সত্যতার অসাধারণ এক প্রমাণ এবং একটি নিদর্শন। কিন্তু কেবল তার সেই দেখে যার দৃষ্টিশক্তি আছে, অন্ধরা তো দেখার যোগ্যতা রাখে না। হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিহ মদের কতক এলহামের প্রেক্ষাপটে, যা আহমদীয়তের বিজয় এবং জামাতের উন্নতির সাথে সম্পর্কযুক্ত, তার কতক তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, মুসলিম আনহু বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মুসলিম ইসলামকে আল্লাহ তাআলা বারবার অবহিত করেছেন, জামাতে আহমদিয়াকেও সেইভাবেই ত্যাগ স্বীকার করতে হবে যেভাবে পূর্বের নবীদের জামাতকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। একবার তিনি স্বপ্নে দেখেছেন, যে আমি নিজামুদ্দিনের ঘরে প্রবেশ করেছি। নিজামুদ্দিনের অর্থ হল ধর্মীয় ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থাপনা। এই স্বপ্নের অর্থ হল অবশেষে আহমদিয়া জামাত একদিন ধর্মীয় ধর্মের ব্যবস্থাপনায় রূপ নেবে, রিলিজিয়াস সিস্টেমে রূপ নেবে, আর পৃথিবীর সকল সিস্টেম বা ব্যবস্থাপনার উপর জয়যুক্ত হবে। কিন্তু এই বিজয় কিভাবে হবে এ সম্পর্কে স্বপ্নে তিনি নিজেই বলেন যে আমরা এই ঘরে কিছুটা হাসানের পদ্ধতিতে প্রবেশ করব, কিছুটা হুসাইনের রীতিতে প্রবেশ করব। সবাই জানে যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাফল্য অর্জন করেছেন, তিনি মীমাংসার পথে সমঝোতার মাধ্যমে সাফল্য পেয়েছেন, আর হযরত হুসাইন পেয়েছেন শাহাদাতের মাধ্যমে। অতএব হযরত মসীহ মওউদ ইসলামকে জানানো হয়েছে নিজামউদ্দিনের পর্যায়ে জামাত অবশ্যই পৌঁছবে, কিন্তু কিছুটা প্রেম প্রীতি সমঝোতার মাধ্যমে আর কিছুটা শাহাদাত এবং কুরবানির পথ অতিক্রম করে। যদি আমাদের কেউ এটি মনে করে যে মীমাংসা এবং সমঝোতার পথ না বেয়েই জামাত উন্নতি করবে, তারা ভুল করে। আর যদি কোনো ব্যক্তি এই কথা মনে করে যে ত্যাগ স্বীকার এবং শাহাদাত ছাড়া এই জামাত উন্নতি করবে, তারাও ভুল করে। কখনো মীমাংসা এবং শান্তির দিকে যেতে হবে, কখনো হোসাইনি রীতি অবলম্বন করতে হবে। এর অর্থ হল শত্রুর সামনে আমাদেরকে প্রাণ বিসর্জন দিতে হলেও দিতে হবে, কিন্তু তার কথা আমরা মানব না। এ উভয় রীতি আমাদের জন্য অবধারিত। কেবল ঈসাই রীতি বা সহনশীলতা এবং ধৈর্যের রীতি আমাদের জন্য অবধারিত নয়, আর কেবল মাহদির রীতি আমাদের জন্য নির্ধারিত নয়। একটি মধ্যবর্তী পথ আমাদের অতিক্রম করতে হবে। বিজয় আসবে, একটি বিজয় আসবে প্রেম প্রীতি সমঝোতা ভালোবাসার পথ বেয়ে, আর একটি বিজয় আসবে ত্যাগের রাজপথ অতিক্রম করে। এরপর জামাত নিজামউদ্দিনের গৃহে প্রবেশ করবে এবং জামাত সাফল্য অর্জন করবে। আর এই উভয় কথার দৃষ্টান্ত আজ আমরা দেখতে পাচ্ছি, যা জামাতের সদস্যরা প্রদর্শন করছে। শান্তি এবং মীমাংসা আর সমঝোতার বার্তাও আমাদের পক্ষ থেকে প্রকাশ পাচ্ছে, এবং ধর্মের জন্য ত্যাগ স্বীকার করে চলেছে জামাত। তিনি আরেক জায়গায় বলেন যে হযরত মসীহ মওউদ ইসলামের প্রতি এলহাম হয়েছে আর তাকে দেখানো হয়েছে। পূর্বের এলহামের কথা হচ্ছে মসজিদে মুবারকের সন্নিবেশিত যে ঘর রয়েছে, এতে নিজামউদ্দিনের ঘর ছিল। এতে আমরা কিছুটা প্রবেশ করব হাসানি পদ্ধতিতে, হাসানের পদ্ধতিতে, অন্যটি হুসাইনের পথ অবলম্বন করে। অনেকেই হতভম্ব ছিল যে এই এলহামের অর্থ কি। মুসলমত বলছে, আমি স্বয়ং মসিহ মওউদের কাছে শুনেছি, তিনি বলতেন জানা নেই এলহামের অর্থ কি, কিন্তু সময়ে যথাসময়ে এলহামের অর্থ প্রকাশ পায়। হযরত মুসলিহ মওউদ বলেন যে হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম সে যুগে যখন তার সাথে কেউ ছিল না বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে অবহিত করেছেন যে তোমার জামাত এত উন্নতি করবে যে পৃথিবীর অন্যান্য জাতি তাদের মোকাবেলায় তেমনই হবে যেভাবে আজকের পুরনো যাযাবর জাতির অবস্থা। আমরা প্রতিদিন ঐশী সমর্থনের নিত্য নতুন দৃশ্য এবং দৃষ্টান্ত প্রত্যক্ষ করি। ইনশাল্লাহ সেদিন অবশ্যই আসবে যখন এই দৃশ্য চোখে পড়বে, জামাতে আহমদিয়া এত উন্নতি করবে তখন যে অন্যান্য জাতির অবস্থা এবং অবস্থান খুবই তুচ্ছ হবে, কিন্তু আমাদের নিজেদের জীবনে এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ধর্মীয় চেতনা এবং প্রেরণা সৃষ্টি এবং সঞ্চার করতে হবে, যার কল্যাণে আল্লাহ তাআলা এই দৃশ্য আমাদের উপহার দেবেন। যেখানে ঐশী সাহায্য সমর্থন এসে থাকে সেখানে বিরোধিতাও হয়, আর নবীদের জামাতের সাথে সবসময় এমনটি হয়ে আসছে, কিন্তু এই বিরোধিতা আমাদেরকে ভীত এবং ত্রস্ত করতে পারে না, বরং ঈমানকে দৃঢ় করে ঈমান বৃদ্ধির কারণ হয়। কয়েকদিন পূর্বের আবহাওয়ায় তারিক জাদিদের অফিসে এবং জিয়াউল ইসলাম প্রেসে সরকারি পুলিশের বিশেষ প্রতিষ্ঠান যাদেরকে কাউন্টার টেরোরিস্ট বা সন্ত্রাস দমন এর উদ্দেশ্যে যে সেল গঠন করা হয়েছে সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করা এবং তাদের নির্মূল করার উদ্দেশ্যে তা গঠিত হয়েছে, তারা হানা দেয় আর দুজন মুরব্বী এবং কিছু কর্মীকে ধরে নিয়ে যায়। এর প্রতিক্রিয়া স্বরূপ প্রাবুয়া থেকে কিছু মানুষ আমাকে পত্র লিখেছে যাদের মাঝে মহিলারা রয়েছেন। তারা বলেন যে আমরা এসব কথায় ভয় পাওয়ার নই, বরং আমাদের ঈমান এর ফলে দৃঢ়তা লাভ করেছে। আমাদের ঈমান দৃঢ় এবং দৃঢ় সবসময় দৃঢ়তা লাভ করে, আর আমরা সকল সমস্যার মোকাবেলা করব, ত্যাগ স্বীকার করব। এটি সেই প্রকৃত চেতনা এবং প্রেরণা যা মোমেনের মাঝে থাকা উচিত। এইসব বিষয় সম্পর্কেই হযরত মসিহ মওউদ বলেন যে তোমাদের এমন কোরবানি দিতে হবে, খোদার প্রতিশ্রুতি এবং অশেষ সাহায্য সমর্থনের নিদর্শনাবলী আমরা দেখি। নিঃসন্দেহে চূড়ান্ত বিজয় হযরত মসিহ ইসলামের জামাতেরই। বিরোধিতা হয় এবং হবেও, এসব হতভাগা যারা হামলা করে বা যারা হানা দেয় তাদের সবচেয়ে বড় ভয় এবং ত্রাস আহমদীদের পক্ষ থেকে বলে মনে হয়, কেননা আহমদীরা বলে যে হৃদয়ে খোদা ভীতি সৃষ্টি করো, খোদাকে ভয় করো। আহমদীরা খোদার সম্পর্কে মানুষকে সাবধান এবং সতর্ক করে এবং বলে যে খোদার পকড়াওকে ভয় করো এবং সাবধান হও। এদের মতে আহমদীরা এমন কথা বলতে কিভাবে পারে, এরা খোদার সম্পর্কে আমাদের ভয় দেখায়, এর চেয়ে বড় সন্ত্রাসী আর কে হবে যে খোদার বিষয়ে আমাদেরকে ভয় দেখাবে। তাই এদেরকে ধরো আর এদেরকে নিশ্চিহ্ন করো, খোদা এদেরকে কাণ্ড জ্ঞান দান করুন, এদেরকে বুদ্ধি দিন, বিবেক বুদ্ধি দিন, দেশকে এইসব মৌলবিদের থাবা থেকে রক্ষা করুন, যারা প্রকৃত অর্থে সন্ত্রাসী, যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে, কোন প্রাণ এদের হাত থেকে নিরাপদ নয়। এই যে বিশেষ পুলিশ সন্ত্রাস দমনকারী পুলিশ, তাদেরকেও আল্লাহ তাআলা সৎসাহস দিন, যেন শান্তিপ্রিয় এবং দেশ প্রেমিক দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আহমদীদের উপর হাত উঠানোর পরিবর্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ করুক, তাদেরকে ধৃত করুক যাদের হাত থেকে জনসাধারণের জীবন নিরাপদ নয় এবং যারা দেশের মূলে কুঠারাঘাত করে চলেছে, আর তাদেরকেও যারা দুই হাতে দেশের সম্পদ লুটপাট করছে। আমাদের দোয়া করা উচিত আল্লাহ তাআলা পাকিস্তানের সুরক্ষা করুন, এই সমস্ত অত্যাচারের হাত থেকে রক্ষা করুন। কোরবানির যতটুকু সম্পর্ক আছে, আহমদরা কোরবানি দিয়ে থাকে, দিয়ে যাবে, এইসব কোরবানি ইনশাল্লাহ অচিরেই ফল বহন করবে। অনুরূপভাবে আলজেরিয়াতে আহমদীদের উপর অনেক জুলম এবং অত্যাচার হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকেও নিরাপদ রাখুন, তাদেরকে আল্লাহ তাআলা দৃঢ়চিত্ততা অবিচলতা দান করুন, সেখানকার সরকারকে আল্লাহ তাআলা কাণ্ড জ্ঞান দিন, তারাও আহমদীয়তের প্রকৃত মর্ম যেন বোঝে, যারা শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। অপবাদ আরোপ করা হয় আহমদীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাইরা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অথচ সারা পৃথিবীতে কোনো স্থানে কোনো আহমদি কখনো দেশীয় আইনের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, বরং আমরা প্রেম প্রীতি এবং ভালোবাসার প্রচার প্রসার করি। হ্যাঁ, এর জন্য যদি ত্যাগ স্বীকার করতে হয় আমরা করব ইনশাআল্লাহ। পুনরায় আমরা হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতির দিকে ফিরে আসছি। তিনি বলেন, পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ বিরোধিতা অংশীদারদের হয়ে থাকে। পাঞ্জাবিতে প্রসিদ্ধ আছে যে নিজের অংশ কষ্ট করে হলেও আদায় করতে হবে। তো সবচেয়ে বড় বিরোধিতা আত্মীয় স্বজনের পক্ষ থেকেই হয়ে থাকে, তারা সহ্যই করতে পারে না যে তাদের মধ্য থেকে দণ্ডায়মান হয়ে এক ব্যক্তি পৃথিবীতে বড় হবে আর সম্মান লাভ করবে। তার প্রতিদ্বন্দ্বিতায় এই বস্তু জগতের প্রতি যে জমির জন্য সংগ্রাম করে যুদ্ধ করে, তারা কিভাবে সহ্য করতে পারে যে সারা পৃথিবী তার দ্বারস্থ হবে? তাই তারা তাকে চাপা দেওয়ার দমনের সকল চেষ্টা করে। এমনকি যারা কিছুই করে উঠতে পারে না, তারাও কোনো না কোনোভাবে হৃদয়ের লালিত বিদ্বেষ প্রকাশের চেষ্টা করে। তিনি বলেন, খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন, শাহকোটের রইসদের কোন একজন যখন খান বাহাদুর উপাধি লাভ করে, এক রইস খান বাহাদুর উপাধি লাভ করার পর সেই বংশের এক মহিলা যে খুবই দরিদ্র ছিল, তার ছেলের নাম রেখেছে খান বাহাদুর। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটি কি করলে, নাম রাখার কারণ কি? সে বললো যে জানি না, আমার ছেলে বড় হয়ে কি হবে, কিন্তু মানুষ যখন নাম নেবে তার অংশীদারকে যেভাবে খান বাহাদুর বলবে, অনুরূপ ভাবে আমার ছেলেকেও খান বাহাদুর বলে ডাকবে। তো যারা যাদের জন্য অন্য কিছু করা সম্ভব হয়ে ওঠে না, তারা অন্তত পক্ষে অনুরূপ নাম ধারণের অপচেষ্টা করে। তিনি বলেন, হযরত মসীহ ইসলাম যখন দাবি করেন, তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে এক ব্যক্তি ইমাম হওয়ার দাবি করে বসে। অংশীদারদের কথা হচ্ছে, আত্মীয় স্বজন ভাবল তিনি দাবি করেছেন, মানুষ তার প্রতি মনোযোগ নিবদ্ধ করছে, আমিও দাবি করি। হযরত মুসলিহ মওউদ ফারসির একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে প্রত্যেক ব্যক্তির চিন্তাধারা বা ধ্যান ধারণা তার নিজের মানসিক এবং জ্ঞানগত যোগ্যতা অনুসারেই হয়ে থাকে। তিনি বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই দাবি করেছিলেন যে আমি সারা বিশ্বের জন্য হাকাম বা ন্যায় বিচারক হিসেবে এসেছি, কেবল ছোট লোকদের জন্যই নয় বরং বড় বড় বাচ্চাদের জন্য আমার অনুসরণ বা আনুগত্য করা আবশ্যক। কিন্তু তার যে দ্বিতীয় আত্মীয় ছিল, তার তো শুধু নামটাই রাখা বাকি ছিল, যে আত্মীয় দাবি করেছে মেথরদের ইমাম হওয়ার দাবি করেছে। হযরত মসীহ আলাইহিস সালাম দাবি করে এটিও লিখেছেন যে ইংল্যান্ডের বাদশার জন্য আমাকে মানা আবশ্যক, নিজেই লিখে তখন রানীকে পাঠিয়ে দিয়েছেন। পক্ষান্তরে মেথরদের ইমাম হওয়ার দাবিকারকের সৎসাহস এবং তার মান্যকারীদের অবস্থা দেখুন। এখানে ওসি বা থানাদার যখন জিজ্ঞেস করে তুমি কি কোনো দাবি করেছ, সে বলছে না আমি কোনো দাবি করিনি, কেউ এমনিতেই মিথ্যা রিপোর্ট করেছে। তো তিনি বলেন যে সবচেয়ে বড় বিরোধিতা হয়ে থাকে অংশীদারদের পক্ষ থেকে, আত্মীয় স্বজন যখন বিরোধিতা আরম্ভ করে, বিরোধিতা চরম রূপ ধারণ করে, সকল বৈধ অবৈধ পদ্ধতিতে ক্ষতি করার চেষ্টা করে। এটি উল্লেখ করার পর তিনি বলেন যে আমাদের বেশ কয়েক ডজন এমন আত্মীয় স্বজন আছে যারা আহমদীয়তের কারণে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এই কারণে নয় যে আমরা তাদের সাথে মেলামেশা করা পছন্দ করতাম না, বরং তারা আমাদের সাথে মেলামেশা রাখতে চাইত না। আমাদের বংশের লোক মানুষ আমাদের গালি দিত। আমাদের জেঠি সাহেবা, যিনি পরে আহমদীয়ত গ্রহণ করেছেন, আমাদের অনেক আজে বাজে কথা বলতেন। আমার মনে আছে যে একবার যখন আমার বয়স 6 বা 7 হবে, তো আমি সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিলাম, আমাদেরকে তাকিয়ে বারবার এটি বলছিলেন। পাঞ্জাবিতে বলেন যেমন কাক তেমন কাকের ছানা। আর এ বাক্য এতবার পুনরাবৃত্তি করেছেন তিনি যে আমার মুখস্থ হয়ে যায়। আমি ঘরে গিয়ে জিজ্ঞেস করি যে এর অর্থ কি। আমাকে জানানো হলো যে তোমাকে বলা হয়েছে যেমন তোমার হীন তুমিও তেমনি। তিনি বলেন কাদিয়ানে হযরত মসীহ আলাইহিস সালামকে বয়কট করা হয়েছে, তার ঘরে কাজ করতে দেয়া হতো না, মানুষকে কুমারদের বাধা দেয়া হতো, মেথরদের পরিষ্কার করতে দেয়া হতো না। আমাদের প্রিয় ভাই হযরত মসীহ আলাইহিস সালামের ভাবি এবং অন্যান্য প্রিয় আত্মীয় স্বজন, এমনকি তার মামাতো ভাই আলিশের, তারা বিভিন্ন প্রকার কষ্ট দিত। তিনি বলেন একবার গুজরাটের কিছু বন্ধু যারা 7 ভাই ছিল কাদিয়ান আসে, বাগানের দিকে যায় এই উদ্দেশ্যে যে তারা মসীমদের সাথে সম্পৃক্ত ছিল, অর্থাৎ মসীমদের বাগান দেখতে গিয়েছে। পথে মধ্যে আমাদের এক আত্মীয় বাগান করছিল, সে ব্যক্তি জিজ্ঞেস করে যে কোথেকে এসেছ আর আসার কারণ কি। গুজরাট থেকে আগত অতিথিরা বলেন গুজরাট থেকে এসেছি, হযরত মির্জা সাহেবের খাতিরেই এসেছি। সে ব্যক্তি বলে যে দেখো আমি তার মামাতো ভাই, আমি খুব ভালো করে জানি সে এমন আর এমন। তাদের একজন যে সবার অগ্রে ছিল দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে, ভাইদেরকে ডাকে যে তাড়াতাড়ি আসো। তখন সেই ব্যক্তি ভয় পেয়ে যায়। তখন আহমদী বলে যে আমি তোমাকে পিটাবো না, কেননা তুমি হযরত মসীহ মাউদের আত্মীয়, আমি আমার ভাইদেরকে তোমার চেহারা দেখাতে চাচ্ছিলাম। কারণ আমরা শুনতাম যে শয়তান দেখা যায় না, কিন্তু আজকে আমরা স্বচক্ষে দেখেছি যে শয়তান এমনই হয়ে থাকে। এরপর তিনি বলেন হযরত মসীহ ইসলামকে জানানো হয়েছে যে তুমি ছাড়া এই বংশের বাকি সবার বংশধারা কর্তৃত হবে। বিরোধিতা হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হযরত মসীহ ইসলামকে নিশ্চয়তা দিয়েছেন বংশধারা তোমার মাধ্যমে সূচিত হবে, বাকি সবার বংশধারা কর্তৃত হবে, এমনই হয়েছে। এখন এই বংশের কেবল তারাই অবশিষ্ট আছে যারা আহমদীয়ত গ্রহণ করেছে, বাকি সবার বংশধারা কর্তৃত হয়েছে। যখন হযরত মসীহ আলাইহিস সালাম দাবি করেন তখন এই বংশের 70-এর কাছাকাছি পুরুষ ছিল, কিন্তু এখন কেবল তারা ব্যতিরেকে যারা মসীহ আলাইহিস সালামের দৈহিক বা আধ্যাত্মিক সন্তান, তাদের বাকি তাদের 70-এর একজনেরও কোনো সন্তান নেই। অথচ তারা হযরত মসীহ আলাইহিস সালামের নাম মিটিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছে আর নিজেদের পক্ষ থেকে সর্বশক্তি নিয়োগ করেছে, কিন্তু ফলাফল কি প্রকাশ পেয়েছে? ফলাফল হলো তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের বংশধারার সমাপ্তি ঘটেছে। এটি হযরত মসীহ ইসলামের সত্যতার এক অসাধারণ প্রমাণ। জেঠি সাহেব আর বয়াতের ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে কোনো কোনো ভবিষ্যৎবাণী এবং নিদর্শন আপাত দৃষ্টিতে সামান্য হয়ে থাকে, কিন্তু সেইগুলোর অবস্থা সম্পর্কে চিন্তা করলে তাতে অনেক কথা এমন থাকে যা অসাধারণভাবে ঈমান বৃদ্ধির কারণ হয়ে থাকে। হযরত মসীহ আলাইহিসসালামের একটা এলহাম রয়েছে, এটি আমি গতকালই বুঝতে পেরেছি, যদিও তা সেই ব্যক্তি এবং তার নিজের অবস্থার সংক্রান্ত, কিন্তু এতে বেশ কিছু ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত আছে। কয়েক বন্ধু বলেছেন যে আমরা পূর্বে এটি জানতাম, মুসলিম মত বলছেন যে আমি গতকালই বুঝতে পেরেছি, গতকাল জেঠি সাহেবের মৃত্যুর সময় শেখ ইয়াকুব আলী সাহেব বলেছেন মসীহ মাসলাম একটা পুরনো এলহাম হলো তাই আই, অর্থাৎ জেঠি এসেছেন। জেঠি হযরত মুসলিম মওদের ছিলেন, তিনি মসীহ মাসলামের বড় ভাইয়ের স্ত্রী, তার ভাবি। একটি পুরনো এলহাম হলো জেঠি এসেছেন। এই সম্পর্কে প্রবীণ আহমদেরা বলেন যে তখন এর অর্থ বোঝা কঠিন ছিল, কেউ কিছু বলতো, কেউ ভিন্ন কথা বলতো, কিন্তু এ বাক্যের সোজা সরল অর্থ এটি হতে পারে যে এমন কোন মহিলা যার সাথে জেঠির সম্পর্ক থাকবে তিনি আসবেন। আসার দুটো অর্থ থাকতে পারে, কাছে আসা বা জামাতভুক্ত হওয়া। শুধু আসার কোনো এটি কোনো ভবিষ্যৎবাণী হতে পারে না, আত্মীয় স্বজনরা তো এসেই থাকে। আমাদের সব বড়রাও মসীহ ইসলামের ভাবিকে জেঠি হিসাবে ডাকত, যেন তার নামে ছিল জেঠি। জামাতের বই পুস্তক যারা পাঠ করে তারা জানে মোহাম্মদী বেগম সংক্রান্ত ভবিষ্যৎবাণীর যুগে তিনি ভয়াবহ বিরোধী ছিলেন, অর্থাৎ জেঠি সাহেবা তিনি বংশে সবচেয়ে বড় ছিলেন, আর ভবিষ্যৎবাণীও তার বোনের পুত্র সংক্রান্ত ছিল, তাই বংশের নেতা হওয়ার দিক থেকে এই সম্পর্কের পথে বাদশাদা নিজের জন্য আবশ্যকীয় দায়িত্ব মনে করতে, কারণ এটি তার বংশের জন্য অসম্মানের কারণ ছিল তার মতে। তার দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা বিরোধিতা করা তার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব বলে তিনি মনে করতেন। তিনি মুসলিম মত বলছেন মহিলাদের প্রকৃতির দিক থেকে বড় মহিলার জন্য সম্মান এবং পারিবারিক মান সম্মান সব ধর্মীয় বিষয়ে বরং সমস্ত রাজনৈতিক বিষয়াদি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি থেকে বেশি গুরুত্বপূর্ণ। তখন হযরত মসীহ ইসলামের তখন মসীহ হওয়ার দাবি ততটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা পারিবারিক সম্মান গুরুত্বপূর্ণ ছিল। এমনিতেও জ্যেষ্ঠদের জন্য ছোটদের আনুগত্য করা কঠিন, আর মসীহ ইসলাম জেঠি থেকে ছোট ছিলেন আর সম্পত্তির অংশ নেননি তিনি, আর হযরত মসীহ ইসলাম সম্পত্তির অংশ নেননি, তাই তার পানাহারের ব্যবস্থা তার ঘর থেকেই হতো, অর্থাৎ জেঠির ঘর থেকেই হতো। এ দৃষ্টিকোণ থেকেও মনে করতেন যে আমি মুসলিমদের উপর এহসান করছি। মহিলাদের ভিতর প্রকৃতিগত ভাবে এমন ধ্যান ধারণা থেকেই থাকে, তাই মনে করতেন যে মুসলিমদের উপর আমি করুণা করছি। এই কথা চিন্তা করতেন যে সম্পত্তি সব আমার হাতে, বরং আমি খাবার খাওয়াচ্ছি, ব্যয়ভার বহন করছি, তাই মনে করতে তার উপর আমি করুণা করছি, এহসান বা অনুগ্রহ করছি। হযরত মসীহ ইসলাম তার এক আরবি পংক্তিতে বলেন লুফাদাতুল মাওয়াইদ কানা উখলি ওয়াসিরতুল ইয়াউম মিত আমাল আহালি, এর অর্থ হলো এক যুগ এমন ছিল যখন আমি অন্যদের পরিত্যক্ত টুকরো খেয়ে, রুটির টুকরো খেয়ে দিনাতিপাত করতাম, কিন্তু খোদা তালা আমাকে এখন এমন মহিমায় মহিমান্বিত করেছেন সহস্র সহস্র মানুষ আমার দস্তরখানে পেট পুরে খায়। এই পংক্তিতে এই ঘটনার দিকেও ইঙ্গিত যে হযরত মসীহ ইসলামের সম্পত্তি পৃথক ছিল না, ভাইয়ের হাতেই, ভাইয়ের কাছেই ছিল, আর তার ভিতর তার দেখাশোনার কোন মনোবৃত্তিও ছিল না। তার পিতা বলতেন যে ইনি সম্পত্তি সামলাতে পারবেন না, এমন অবস্থায় জেঠি সাহেবার ঈমান আনা বড় কঠিন বিষয় ছিল, ইনি পরে বয়াত করেছেন। হযরত মুসলিমত বলছেন যে যুক্তি প্রমাণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, পারিবারিক দৃষ্টিকোণ থেকে এসব কিছু বর্ণনা করা হয়েছে। উভয়ের অবস্থা মালিক এবং চাকরের ছিল, জেঠি সাহেবা নিজেকে মালিক মনে করতেন, মসীহ ইসলামকে নাউজুবিল্লাহ চাকর মনে করতেন, তাকে দরিদ্র এক মানুষ মনে করতেন, যিনি কোনো কাজ করতেন না আর তাদের দেয়া খাবার খেয়ে দিনাতিপাত করতেন। এমন অবস্থায় তিনি তার বোনের মেয়ের সাথে বিয়ে করতে সফল হবেন, এটি তার জন্য ছিল অসহ্য। তিনি যেহেতু সবচেয়ে বড় ছিলেন তাই তার বিরোধিতায় ছিল বিশেষ প্রাবল্য। সে যুগে হযরত মসীহ মৌউদের ভয়াবহ বিরোধিতা ছিল, আত্মীয় স্বজন তার সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছিল আর তিনিও তাদের সাথে মেলামেশা রাখতেন না, বরং বংশের বিরোধিতার চিত্র হলো আমার মা বলতেন, হযরত আম্মা জান রাদিয়াল্লাহু আনহা বলতেন যে হযরত সাহেবের নানার বংশে এক প্রবীণা ছিলেন, তিনি বলতেন যে চেরাগ বিবির পুত্রকে কেউ দেখতেও দেয় না আমাদের। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম-কে চোর এবং ডাকাতদের মতো পৃথক রাখা হতো আর মনে করা হতো যে বংশের জন্য তিনি এক কলঙ্ক। এমন অবস্থায় এটি ধারণা করা যে তাই জেঠি আহমদিয়ত গ্রহণ করবেন বাহ্যত এক অসাধারণ বিষয় ছিল। মানুষের হৃদয় পরিবর্তিত হতে পারে, কিন্তু দেখার বিষয় হলো পরিস্থিতি কি বলে, পরিস্থিতি কেমন ছিল। এমন পরিস্থিতিতে তার প্রতি এলহাম হয় যে জেঠি এসেছেন। জেঠি সাহেবা হযরত মসীহ ইসলামের ভাবি ছিলেন, তাই এই শব্দগুলোর অর্থ হলো তিনি তখন বয়াত করবেন যখন বয়াতকারীর সাথে তার সম্পর্ক হবে জেঠির। মসীহ মওউদের হাতে যদি বয়াত করার থাকত তাহলে এলহামের শব্দ তো ভাবি এসেছেন। মসীহ মওউদের ভাবি ছিলেন তিনি। যদি খলিফা ওয়ালের হাতে বয়াত করতেন করার থাকত তাহলে এলহাম হতো মসীহ মওউদের বংশের এক মহিলা এসেছেন। কিন্তু জেঠি শব্দ বলছে যে মসীহ ইসলামের পুত্র যখন তার খলিফা হবেন তখন তার হাতে তিনি বয়াত করবেন, কেননা তার সন্তানদের কারো যদি খলিফা নাইবা হওয়ার থাকত তাহলে জেঠি শব্দ বৃথা। তিনি বলেন এলহামে সত্যিকার অর্থে তিনটি ভবিষ্যৎবাণীর অন্তর্নিহিত আছে। প্রধানত হযরত মসীহ মওউদের সন্তানদের মাঝে কেউ খলিফা হবে, দ্বিতীয়ত তখন জেঠি সাহেবা আহমদিয়ত গ্রহণ করবেন, তৃতীয়ত জেঠি সাহেবার বয়স সংক্রান্ত এলহাম এটি। আর এটা এইভাবে পূর্ণতা লাভ করে যে মসীহ মওউদ যার বয়স তখন সত্তরের কাছাকাছি এমন এক ভদ্র মহিলা সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন যখন যিনি তখনও বয়সে তার চেয়ে বড় ছিলেন, যে তিনি জীবিত থাকবেন, তার মসীহ মওউদের বংশ থেকে খলিফা হবে যার হাতে ইনি বয়াত করবেন। এত দীর্ঘ জীবন লাভ করা অনেক বড় কথা। মানবীয় চিন্তাধারা কোনো যুবক সম্পর্কে বলতে পারে না যে সে এতদিন জীবিত থাকবে। কোন যুবক সম্পর্কে এমন কথা বলা তো দূরের কথা। জেঠি সাহেবা ইন্তেকাল করেছেন খুব সম্ভব 1927 সনে। অতএব এটি অনেক বড় একটি নিদর্শন যেন তার বয়াত করার, আমার যুগে বয়াত করা যখন আর মসীহ মওউদের পুত্রদের মধ্য থেকে কারো খলিফা হওয়া, বেশ কিছু ভবিষ্যৎবাণী এতে অন্তর্নিহিত আছে যা দুই শব্দের মাঝে তুলে ধরা হয়েছে। জেঠি আহমদিয়াত গ্রহণের পর ওসিয়ত করেছিলেন আর এর পটভূমি বড় বিস্ময়কর। তিনি বলেন আমি মনে করি যেমন ঐতিহ্য এবং আবেগ অনুভূতি পুরনো বিভিন্ন বংশে চলে আসছে তার সামনে রেখে এটি এক অসাধারণ পরিবর্তন যে জেঠি সাহেবা বয়াত করার পর ওসিয়ত করেছেন। শুধু বয়াতে করেননি বরং ওসিয়ত করেছেন। প্রথমে তিনি মসীহ ইসলামকে পৈতৃক কবরস্থানের পরিবর্তে অন্যত্র দাফনের ছিলেন বিরোধী। তিনি তখন এই সংবাদ পাঠিয়েছেন মসীহ মওউদের ইন্তেকালের পর যে তাকে পৈতৃক কবরস্থানের পরিবর্তে অন্য স্থানে যেন দাফন করা না হয়। এটি অনেক বড় অসম্মানের কারণ। আর এরপরও বেশ কয়েক বছর তিনি এই সম্পর্কে আপত্তি করে বেড়াতেন, কিন্তু তার নিজের অবস্থা দেখুন। এরপর ওসিয়ত করেন আর বেহেশতে মকবরায় কবরস্থ হন। এক বিবেকবান মানুষের জন্য এটি অনেক বড় একটি নিদর্শন। আপাত দৃষ্টিতে এটি তুচ্ছ একটি বিষয় যা এক ব্যক্তি সংক্রান্ত, কিন্তু এতে সত্যতার বেশ কিছু দিক অন্তর্নিহিত আছে। বিরোধিতা সত্ত্বেও মসীহ মওউদের সম্পর্কে তার এই দৃষ্টিভঙ্গি ছিল যে পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা উচিত, কিন্তু পরে তিনি ওসিয়ত করেন, তিনি নিজেও বেহেশতে মকবরাতেই কবরস্থ হন। এরপর হযরত মসীহ ইসলামের দিল্লি সফরের ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ বলেন যে মানুষ যখন আল্লাহর উপর নির্ভর করে সে কখনো ঐশী কাজ কার্যক্রম সম্পর্কে চিন্তা করে না যে এর কোনো ফলাফল প্রকাশ পাবে না। আল্লাহর উপর ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল, বিশ্বাস রাখতেন যে এর ফলাফল অবশ্যই প্রকাশ পাবে। তিনি বলেন, হযরত মসীহ মাসলাম যখন দিল্লি এসেছেন আমি তখন ছোট ছিলাম, দিল্লির জামাতকে সম্বোধন করে বক্তৃতা করছেন খলিফা সানি। মসীহে মউদ আলাইহিস সালাম এখানকার ওলিউল্লাহদের মাজারে যান, দীর্ঘক্ষণ দীর্ঘ দোয়া করেন আর বলেন যে আমি দোয়া করি এই জন্য যেন এসব বুজুর্গদের আত্মা উদ্বেলিত হয়, কোথাও এমন যেন না হয় যে তাদের সন্তান সন্ততি সেই নূর থেকে বঞ্চিত থাকবে যা আল্লাহ তাআলা এই যুগে তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। তিনি বলেন, নিঃসন্দেহে একদিন এমন অবশ্যই আসবে যখন আল্লাহ আল্লাহ তাআলা এদের হৃদয়কে খুলে দেবেন, তারা সত্য গ্রহণ করবে। তিনি বলেন যে তখন যদিও আমি ছোট ছিলাম কিন্তু হযরত মুসলিম ইসলামের এই কথার প্রভাব এখনো আমার হৃদয়ে বিদ্যমান। অতএব এখানকার জামাত নিজেদের চেষ্টা প্রচেষ্টা কোনো ভালো ফলাফল দেখতে চায় তাহলে আল্লাহর উপর নির্ভর করা উচিত। অবশ্যই একদিন এমন আসবে যে যে বিষয়কে খোদা প্রতিষ্ঠিত করতে চান তা অবশ্যম্ভাবী। দিল্লি জামাতের একটি অ্যাড্রেসের উত্তরে তিনি এই কথাগুলো বলেছিলেন, অতএব আজও দিল্লি জামাতের জন্য আবশ্যক হবে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে মুসলিমদের বাণী প্রচার করা, মাশাআল্লাহ প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে তবলিগে অনেক গতি সঞ্চার হয়েছে সেখানে, কিন্তু মুসলমানদের পক্ষ থেকে বিরোধিতাও রয়েছে, তাই তাদের মাঝেও এই বাণী প্রচারের অসাধারণ আবশ্যকতা রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া, এদিকে গভীর দৃষ্টি নিবদ্ধ করার প্রয়োজন রয়েছে। একই ধারাবাহিকতায় মুসলিমদ রাজিয়াল্লাহু আনহু মুসলিমদের স্বপ্নের কথা উল্লেখ করেন। মসীহ মাসলাম একটি স্বপ্নে দেখেন যে একটি দীর্ঘ ড্রেইন খোদাই করা আছে এবং তাতে বেশ কিছু ভেড়া শায়িত করা হয়েছে, প্রতিটি ভেড়ার সামনে কষাই ছুরি নিয়ে জবাইয়ের জন্য প্রস্তুত, তার দৃষ্টি আকাশের দিকে যেন কোনো নির্দেশের অপেক্ষায় তারা। মসীহ মাসলাম বলছেন যে আমি তখন এই ঘরে পায়চারি করছিলাম, তাদের কাছে গিয়ে আমি বলি কুলমা ইয়াবাও বেকুম রাব্বিল আউলা দোয়া হুকুম, তখনই তারা ছুরি চালায়। সেই সব ভেড়া যখন ছটফট করছিল তখন ছুরি পরিচালনাকারীরা বলে যে তোমরা পায়খানা ভক্ষণকারী ভেড়া ছাড়া আর তো কিছু নও। মুসলিমদ বলছেন সেই দিনগুলোতে 70,000 মানুষ কলেরায় প্রাণ হারায়, অতএব কেউ যদি কর্ণপাত না করে আল্লাহ তাআলা তার ভ্রুক্ষেপ করে না, আল্লাহর কাজ ব্যাহত হতে পারে না, তা অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। তিনি বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের 300 বছর পর খ্রিস্ট ধর্ম উন্নতি করে, কিন্তু আমাদের অবস্থা দৃষ্টি মনে হয় হযরত ঈসা আলাইহিস সালামের যুগের জাতির যুগের অনেক পূর্বে আহমদীয়ত ইনশাআল্লাহ উন্নতি করবে, বিজয় লাভ করবে। পাকিস্তানি মৌলভী হোক বা কোন ধর্মীয় নেতা হোক বা কোন জাগতিক শক্তি হোক না কেন, খোদার দৃষ্টিতে এরা অর্থহীন, তারা ভেড়ার পালের মতো মানুষ, এরা কখনো আহমদীয়তের উন্নতির পথে অন্তরায় সাধতে পারবে না। কিন্তু আহমদীয়তের প্রচার এবং প্রসারের জন্য তবলিগের জন্য কেবল মুবাল্লিগদের উপর নির্ভর করে বসে থাকতে পারে না, যদি এই উন্নতির অংশ হতে চাই আমরা আর আমাদের হওয়া উচিত, তাহলে আমাদেরকেও দোয়ার প্রতি মনোযোগ দিতে হবে, আধ্যাত্মিকতা উন্নতি আবশ্যক, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা আবশ্যক। এই বিষয়গুলোই আহমদীয়তের বিরোধিতার সমাপ্তির কারণ হবে আর আহমদীয়তের উন্নতির ক্ষেত্রে আমাদেরও ইনশাআল্লাহ অবদান থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো, এটি জনাব সুফনি জাফর আহমদ সাহেবের জানাজা, ইন্দোনেশিয়ার মুবাল্লিগ 8 নভেম্বর হৃদরোগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। নারায়ণের আজন বয়স ছিল 71 বছর। 1945 সালের 18ই আগস্ট সুমাত্রার পাড়াংয়ে তার জন্ম হয়। তার পিতা জেনি দালান সাহেব 1923 সালে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর পবিত্র হাতে বয়াত করে জামাত ভুক্ত হন। তিনি এবং তিনি আরো দুইজন যুবকের সাথে সম্মিলিতভাবে সুমাত্রা এবং জাভায় তাবলিগ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এইভাবে তার পিতা সুফনি সাহেবের পিতা ইন্দোনেশিয়ার প্রথম যুগের মুবাল্লিগদের অন্তর্ভুক্ত ছিলেন। জেনি দালান সাহেবের 3 সন্তান ছিল। সুফনি জাফর সাহেবকে ওয়াক্ফ করার পর পড়ালেখার জন্য জামে আহমদিরা বয় পাঠান। সুফনি জাফর আহমদ সাহেব 17 জুলাই 1963 রাবোয়া আসেন। প্রায় 11 বছর রাবোয়ায় অবস্থান করেন। জামে আহমদিয়া পড়ালেখা করেন। 1974 পড়ালেখা শেষ করে ইন্দোনেশিয়া ফিরে যান, যেখানে সেখানে তার প্রথম পোস্টিং হয় কালে মুমতানে ইন্দোনেশিয়ায়। এরপর পশ্চিম জাভায় আঞ্চলিক মুবাল্লিগ ও আমির হিসাবে জামাতের কাজ করার তৌফিক পান। পরে পূর্ব জাভা এবং পাপুয়াতে কাজের সৌভাগ্য হয়। 1985 থেকে 1987 পর্যন্ত জাম্বিতে, 1987 থেকে 1991 পর্যন্ত উত্তর সুমাত্রায় আঞ্চলিক মুবাল্লিগ হিসাবে দায়িত্ব পালন করেন। 1991 থেকে 1997 পর্যন্ত জামে আহমদিয়া ইন্দোনেশিয়ায় ফিকার শিক্ষক হিসাবে ফিকা পড়ানোর সৌভাগ্য হয়। তরবিয়ত নৌবাহিনীর দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। 1997 থেকে 2001 পর্যন্ত লম্পং আঞ্চলিক মুবাল্লিগ নিযুক্ত হন। তার মাধ্যমে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু জামাত প্রতিষ্ঠিত হয়। কয়েকটি মসজিদ এবং মিশন হাউসের নির্মাণের কাজও করেন। ইন্দোনেশিয়ান ভাষায় নির্মলিখিত 4টি পুস্তিকা লেখার সৌভাগ্য হয়েছে। তার জাকাতের দর্শন, আল্লাহর পথে ত্যাগ স্বীকার, জানাজা, ইসলামে জেহাদের অর্থ, এই 4টি পুস্তক তিনি লিখেছেন। 2001 সালে অবসর গ্রহণ করেন। কিছুদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। খেলাফতের সাথে সুগভীর বিশ্বস্ততা এবং আনুগত্যের সম্পর্ক ছিল। অত্যন্ত নিবেদিত প্রাণ জামাতের খাদেম ছিলেন। পরিবার পরিজনে স্ত্রী ছাড়াও এক কন্যা এবং 2 পুত্র তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে আহমদীদের উপর প্রতিষ্ঠিত রাখুন। পিতার মতো পুণ্য অগ্রগামী, বিশ্বস্ততা প্রদর্শনকারী এবং আমলে উন্নত আহমদীতে পরিণত করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر